রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ শেষের গল্প। এই সিরিজে আমরা শুনব সত্য ঘটনা অবলম্বনে সুন্দর ও ভীতিকর কিছু মৃত্যুর বিবরণী।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। শায়খ আব্বাস বাতাউই রাহিমাহুল্লাহ, তিনি একটি অনুষ্ঠানে শায়খ নাবিল আওয়াদি হাফিজাহুল্লাহ তার সাথে আলোচনা করছিলেন। সেখানে তিনি বিভিন্ন ব্যক্তির মৃত্যুর ঘটনা বিভিন্ন বিষয় নিয়ে উল্লেখ করছিলেন। শায়খ নাবিল জানতে চাইলেন, শায়খ আপনি সেই ব্যক্তির ঘটনা বলতে চেয়েছিলেন যেই ব্যক্তি প্লেনে থাকা অবস্থায় ইন্তেকাল করেছিল। শায়খ আব্বাস বলেন, এই ঘটনাটি আজকের আগে আমি অন্য কোথাও বর্ণনা করিনি, শুধুমাত্র কুয়েতের একটি বড় মসজিদে বর্ণনা করেছিলাম। সেই ঘটনাটি ব্যক্তিগতভাবে আমাকে খুবই স্পর্শ করেছিল, খুবই মর্মস্পর্শী, আমি খুবই আবেগাক্রান্ত হয়েছিলাম। এটা এমন একজন ব্যক্তির ঘটনা যিনি সৌদি আরবের বাইরে থাকতেন, কিন্তু প্রতি বছর রমাদান মাসে তিনি মক্কায় আসতেন, সেখানে উমরা করতেন, ইতেকাফ করতেন। রমাদানের পুরো সময়টা তিনি মক্কায় কাটাতেন, ঈদের প্রথম দিনে দ্বিতীয় দিনেও মক্কায় থাকতেন, মক্কায় তার বোন বা মেয়ে বসবাস করত, তার সাথে ঈদের সময়টা কাটাতেন। এভাবে ঈদের দ্বিতীয় দিনে যখন তার ফিরে যাওয়ার সময় হতো, যাত্রার সময় হতো, আর সেই সময়ে অর্থাৎ ঈদের মৌসুমে কোথাও যাত্রা করা এটা কতটা কঠিন সেটা আমরা সবাই কল্পনা করতে পারি। শায়খ আব্বাস বলেন, ঈদের দ্বিতীয় দিনে সিট বুকিং করা, প্লেনের টিকিট পাওয়া, এটা যেন সিংহের মুখ থেকে কোনো কিছু বের করার মতোই কঠিন। তিনি বলেন, আমি যেই ব্যক্তির কাহিনী বর্ণনা করছি সেই ব্যক্তির অভ্যাস ছিল এরকম, প্রতি বছরে তিনি রমাজান মাসে মক্কায় আসতেন এবং সাথে করে তার পরিবারের কাউকে মক্কায় নিয়ে আসতেন। এটা করতেন এই উদ্দেশ্যে, যাকে সাথে করে নিয়ে আসবেন তিনি মক্কায় থাকবেন, ইবাদত বন্দেগী করবেন, এর সওয়াব তিনিও পাবেন। এক এক সময় তিনি পরিবারের এক এক লোককে সেখানে নিয়ে আসতেন, কখনো মামা, খালু, চাচা, ভাগ্নে, ভাতিজা, এরকম। তো সেইবার তিনি যখন মক্কায় গেলেন তখন সাথে করে তার স্ত্রী আর ছেলেকে নিয়ে গেলেন। পুরো রমাজান মাস মক্কায় কাটালেন, উমরা করলেন এবং রমাজানের শেষে নিজের দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিলেন। তখন মক্কায় থাকা ওই ব্যক্তির বোন বলল, ভাইজান, আমিও আপনার সাথে যাব। লোকটি বলল, এখন তো ঈদের মৌসুম, এখন তো কোনো সিট পাওয়া যাবে না, টিকিট পাওয়া যাবে না। কিন্তু বোন বলল, চলুন আমরা এয়ারপোর্টে যাই, সেখানে গিয়ে চেষ্টা করে দেখি ভাগ্যে কী আছে, যদি পাওয়া যায়। শায়খ আব্বাস রহিমাহুল্লাহ তখন সেই মক্কার বিমানবন্দরে ডিউটিরত ছিলেন। এয়ারপোর্টে অনেক মানুষের মৃতদেহ আসে, আবার এয়ারপোর্ট থেকেও অনেক মৃতদেহকে বাইরে পাঠানো হয়, কাজেই এই ধরনের দায়িত্বে তিনি ছিলেন। সেই লোকটি শায়খ আব্বাস রহিমাহুল্লাহর কাছে গিয়ে বলল, শায়খ, আমাকে একটু সাহায্য করুন, আমি আমার জন্য আর স্ত্রী সন্তানের জন্য, এই তিনজনের জন্য প্লেনের সিট বুকিং দিয়েছি, কিন্তু এখন আমার বোন, সেও আমাদের সাথে সফর করতে চাচ্ছে। শায়খ আব্বাস বললেন, ঠিক আছে, বসুন, ইনশাআল্লাহ আল্লাহ একটি ব্যবস্থা করে দেবেন। এরপর যখন টিকেটের ব্যবস্থা করা হচ্ছিল, বুকিংয়ের ব্যবস্থা হচ্ছিল, সেই সময় লোকটি পুরো সময় জুড়ে শায়খ আব্বাসের পাশে বসা ছিল এবং বসে বসে সে কোরআন পড়ছিল। সেই লোকটি ছিল বয়স্ক একজন ব্যক্তি, মুখে সাদা দাড়ি এবং হাতে তাসবিহ ছিল। শেষ পর্যন্ত শায়খ আব্বাসের অনুরোধে ওই ব্যক্তির জন্য একটি সিটের ব্যবস্থা করা হয়ে গেল। শায়খ আব্বাস বলেন, যখন আমি কোনো মুসাফিরদের কোনো সমস্যা সমাধান করতে সাহায্য করি, স্বাভাবিকভাবেই তারা আমার জন্য আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করেন, আর আসলে তো আল্লাহ তাআলাই মানুষের সমস্যা সমাধান করে দেন। যাই হোক, সেখানে শেষ পর্যন্ত একটি অতিরিক্ত সিটের ব্যবস্থা হয়ে গেল। তখন কৃতজ্ঞতাবশত সেই বয়স্ক মুরব্বী লোকটি শায়খ আব্বাসের কাছে এসে শায়খের কপালে চুমু খেতে চাইল। আরবের কালচার অনুসারে যদি কেউ কারোর প্রতি ভালোবাসা কিংবা কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়, তাহলে তার কপালে ভালোবাসাবশত চুমু খায়। কিন্তু যেহেতু ওই ব্যক্তি ছিলেন অনেক বয়স্ক মুরব্বী একজন ব্যক্তি, তাই শায়খ আব্বাস বললেন, দেখুন, এর কোনো দরকার নেই, আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। শায়খ আব্বাস সেই বয়স্ক ব্যক্তিকে একটি সিটের ব্যবস্থা করে দিলেন, অতিরিক্ত একটি সিটের ব্যবস্থা। সেখানে পাসপোর্ট, সেখানে স্ট্যাম্প দেওয়া, সিলমোহর, যাবতীয় আনুষ্ঠানিকতার কাজ হয়ে গেল, যাত্রার অনুমতি মিলল, লোকটি তার পরিবারের সদস্যদেরকে নিয়ে সেই প্লেনে উঠল। সেই ব্যক্তি ভেবেছিল এবার সে দেশে ফিরে যাচ্ছে, নিজের পরিবারের কাছে ফিরে যাচ্ছে, কিন্তু আসলে সে জানত না এটাই তার শেষ যাত্রা, এবং এই যাত্রা এক দেশ থেকে আরেক দেশে নয়, বরং দুনিয়ার জীবন শেষ করে আখিরাতের উদ্দেশ্যে তার যাত্রা শুরু হতে যাচ্ছে। সেই বয়স্ক ব্যক্তি প্লেনে উঠে বসলেন, পাশাপাশি তিনটি সিট ছিল। লোকটি বসেছিলেন মাঝখানে, বাম দিকে ছিল তার ছেলে, আর ডানে বসেছিলেন তার স্ত্রী, আর ওই লোকটির বোন তিনি বসেছিলেন তাদের পেছনে। প্লেনে ওঠার পরে যেভাবে কেবিন ক্রুরা আসে কিছু লাগবে কি না জিজ্ঞাসা করে, সেই রকমভাবে ওরা কিছু সংবাদপত্র নিয়ে আসলো। এসে জিজ্ঞাসা করলো, হাজি সাহেব আপনার কোনো পত্রিকা লাগবে? প্রশ্নের কোনো জবাব মিলল না, ওরা চলে গেল। একটু পরে ওরা ফলের জুস নিয়ে আসলো, লাগবে কি না জিজ্ঞেস করলো। লোকটির বাম পাশে বসা ছেলে সে ফলের জুস কাপ হাতে নিল, অন্য পাশে বসেছিল স্ত্রী, তিনিও আরেকটা ফলের জুস নিলেন, সেই কাপটা হাতে নিলেন। কিন্তু সেই লোকটি কিছু নিচ্ছে না দেখে কেবিন ক্রুরা তার কাঁধে একটু আলতো টোকা দিল এবং জানতে চাইল, আপনি কিছু নেবেন না? সেই মুহূর্তে তারা খেয়াল করল, ওই বয়স্ক ব্যক্তিটি ওভাবে বসে থাকা অবস্থাতেই ইন্তেকাল করেছেন, তার মাউথ হয়ে গেছে, প্লেনের সিটে বসে থাকা অবস্থায় তার মৃত্যু হয়ে গেছে। এক পাশে স্ত্রী, আরেক পাশে সন্তান, অথচ তারা কেউই বুঝতে পারেনি তাদের মাঝখানে থাকা সেই ব্যক্তি তার ইন্তেকাল হয়ে গেছে। এবং তার মৃত্যু হয়েছে এমন একটি অবস্থায় যখন তিনি হাতে কোরআন ধরে রাখা অবস্থায় ছিলেন, কোরআন তিলাওয়াতরত অবস্থায় ছিলেন, হাতে ছিল কোরআনের মুসহাফ এবং ছিল তাসবি। শায়খ আব্বাস বলেন, সেখানে আমার ডিউটি শেষ হয় 7টার সময়, আর প্লেনটাও ছিল ঠিক ওই সময়ে 7টার সময়ে। শায়খ যখন প্লেনে উঠতে যাবেন, এমন সময় এক্সিট গেট থেকে ওরা শায়েককে ফেরত পাঠালো আর বলল, শায়েখ একটু আগে আপনি যে যাত্রীকে অতিরিক্ত একটা সিটের ব্যবস্থা করে দিয়েছিলেন, আপনার সাহায্য নিয়ে যিনি প্লেনে উঠলেন সেই লোকটা প্লেনের মধ্যেই মারা গেছে, কাজে আপনি আমাদের সাথে আসুন, এই মৃত ব্যক্তির গোসলের ব্যবস্থা, তাকে দাফনের ব্যবস্থা, এই দায়িত্বগুলো পালন করুন। শায়েখ আব্বাস বললেন যে ওদের কাছে সেই রকম সময়ে এরকম একটি কথা শুনে আমার মনে হলো হয়তো ওরা আমার সাথে মজা করছে, তখন আমার ডিউটি শেষ, আমি প্লেনে উঠব, আর এই সময় বলছে এরকম একটি ঘটনা। তিনি ভাবলেন হয়তো এয়ারপোর্টের লোকেরা তাকে দিয়ে আরেকটা এক্সট্রা শিফট, আরেকটু অতিরিক্ত ডিউটি করিয়ে নিতে চাচ্ছিল, যেহেতু সেই সময় ছিল ঈদের সময়, অনেক ব্যস্ততা থাকে। কিন্তু কর্তৃপক্ষ বলল, আল্লাহর কসম শায়েখ, আমরা আপনার সাথে মজা করছি না। কাজে শায়েখ পরিস্থিতি বুঝতে পারলেন এবং তার দায়িত্ব পালনের জন্য সেখানে গেলেন, সেই মৃত ব্যক্তিকে রিসিভ করা, তাকে গোসল দেওয়া এবং অন্যান্য আনুষ্ঠানিকতা। শায়েখ আব্বাস বলেন যে এই ঘটনা থেকে যে শিক্ষাটা আমি আপনাদের সামনে পেশ করতে চাই সেটা হচ্ছে, যখন তিনি সেই লোকটির সামনে যান, গিয়ে দেখেন বাস্তবেই সেই লোকটি মৃত্যুবরণ করেছেন এমন একটি অবস্থায় যখন তার হাতে মুসহাফ অর্থাৎ কোরআন ধরা অবস্থায় আছে। শায়েখ সেই মৃত ব্যক্তির পরিবারের লোকদেরকে বললেন, আপনাদেরকে নামতে হবে, এখানে দাফনের জন্য পারমিট লাগবে, বিভিন্ন আনুষ্ঠানিকতা আছে, সেই কাজগুলো শেষ করতে হবে। শায়েখ আব্বাস রহিমাহুল্লাহ তিনি বলেন, লোকজন যখন সফর করে তখন তাদের সাথে অনেক রকমের ব্যাগ ব্যাগেজ থাকে, বিশেষ করে ঈদের মরশুমে যখন তারা সফর করে তখন নানা রকমের অপ্রয়োজনীয় জিনিস দিয়ে তারা তাদের ব্যাগ ব্যাগেজ ভর্তি করে ফেলে, মন যা চায় বহু কিছু কেনাকাটা করে, হ্যান্ডব্যাগ, খাবার দাবার, নানা রকমের জিনিসপত্র। এক একজন ব্যক্তি কমপক্ষে 20-25 কেজি ওজনের ব্যাগ বহন করে, সাথে থাকা পরিবারের লোকজন তাদের হাতেও অনেক ব্যাগ থাকে, এমনকি বাচ্চাদের হাতেও বিভিন্ন রকমের ব্যাগ দেখা যায় সফরের সময়ে। তো সেই অবস্থায় শায়েখ তাদেরকে বললেন, এখানে গোসলের জায়গা থেকে কাফনের কাপড় আনতে হবে। কিন্তু মৃত ব্যক্তির পরিবারের লোকজন, সেই লোকটির স্ত্রী বলল, এর কোনো দরকার নেই, কাফনের কোনো দরকার নেই, কাফনের কাপড় লাগবে না। এই কথা শুনে শায়েখ আব্বাস আশ্চর্য হয়ে গেলেন, তিনি বললেন, কাফনের কাপড় তো বাধ্যতামূলক, অবশ্যই লাগবে, কাফনের কাপড় দিয়ে তাকে ঢেকে দিতে হবে, লাশ গোসল দিতে হবে, তাকে দাফন করতে হবে। কিন্তু সেই লোকটির স্ত্রী বলল, লাগবে না, আপনাদের কাছ থেকে কাফনের কাপড়ের কোনো প্রয়োজন নেই। শায়েখ অবাক হয়ে বললেন, কেন? লোকটির স্ত্রী বলল, আপনি ওনার পায়ের দিকে তাকান। শায়েখ আব্বাস কিছুই বুঝতে পারলেন না, কিছুই দেখতে পারলেন না, তিনি বললেন, কোথায় তাকাবো, কী দেখতে বলছেন? সেই মৃত ব্যক্তির স্ত্রী বলল, আপনি ওনার দুই পায়ের নিচে ভালো করে তাকিয়ে দেখুন। শায়েখ আব্বাস বলেন, আপনারা কি জানেন ওই মৃত ব্যক্তির দুই পায়ের নিচে তখন কী ছিল? সেখানে ছিল একটা সাধারণ প্লাস্টিকের ব্যাগ, আর ওই ব্যাগের মধ্যে রাখা ছিল তার কাফনের কাপড়। লোকটি তার কাফনের কাপড় নিয়েই সেই যাত্রা শুরু করেছিল। এই দৃশ্য দেখে শায়েখ আব্বাস রহিমাহুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন। পরে তিনি সেই ব্যক্তির পরিবারের কাছে কথা বলে জানলেন, প্রতি বছরে সেই লোকটি যখন মক্কায় আসত রমজান মাস কাটানোর জন্য, তখন সাথে করে কাফনের কাপড় নিয়ে আসত, আর যখন ফিরে যাওয়ার সময় হতো তখন সেই কাফনের কাপড়টা মক্কায় কাউকে দান করে যেত, সেই কাফনের পরিবর্তে আরেকটা নতুন কাফনের কাপড় নিয়ে সে দেশের উদ্দেশ্যে রওনা দিত। সেই বয়স্ক ব্যক্তি তার স্ত্রী সন্তানের কাছে ওসিয়ত করে গিয়েছিলেন, যদি তিনি এই মক্কাতেই মারা যান তাহলে যেন তাকে এখানেই দাফন করা হয়। ওই লোকটি যখন প্লেনে উঠেছিল কাফনের কাপড় নিয়ে, তখন তার পরিবারের লোকজন প্লেনে উঠেছিল ব্যাগ ভর্তি করে নানা রকমের জিনিসপত্র নিয়ে। একজনের কাছে ছিল একটা মাত্র প্লাস্টিকের ব্যাগ, সেখানে ছিল শুধুমাত্র একটা কাফনের কাপড়, আর পরিবারের লোকজনের কাছে ছিল নানা রকমের দুনিয়াবী জিনিসপত্র, যেগুলো আবর্জনা সমতুল্য ছাড়া আর কিছুই নয়। প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে, কিন্তু এর প্রস্তুতি তো সবাই নেয় না। সেই কাফনের কাপড় শুধু একজনের কাছেই ছিল, সেই বয়স্ক ব্যক্তি কতটা সচেতন থাকতেন নিজের মৃত্যুর ব্যাপারে? প্রতি বছর তিনি আশায় থাকতেন এই বছর রমজান মাস মক্কায় কাটাবেন, এখানে উমরা করবেন, আর এখানেই যদি মাউত হয়ে যায় তাহলে অন্যের কিনে দেওয়া কাফনে নয়, নিজের সাথে থাকা কাফনের কাপড়েই যেন তার দাফন হয়। শায়খ আব্বাস রহিমাউল্লাহ এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আবেগ আক্রান্ত হয়ে যান এবং কাঁদতে থাকেন। তিনি বলেন, এরপর আমার দায়িত্বে ওই লোকটিকে প্লেন থেকে নামানো হলো, আমি তার লাশ গোসল দিলাম এবং সেই কাফনের কাপড় দিয়ে তাকে ঢেকে দিলাম। পরের দিন অর্থাৎ ঈদের তৃতীয় দিনে তাকে নিয়ে গেলাম মক্কায়, আর সেখানে সারা দুনিয়া থেকে আগত মুসলিমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তারা সেই লোকটির জানাজার সালাত আদায় করলেন। আর সেই দিন, সেই সময়টা ছিল শুক্রবার জুমার দিন ফজরের ওয়াক্ত। কত সুন্দর, কত বরকতময় মৃত্যু হয়েছিল সেই ব্যক্তির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, কাজের বিচার করা হয় সমাপ্তি দেখে। কাজে জীবনের সুন্দর সমাপ্তি, এটাই হচ্ছে এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা। সেই বয়স্ক ব্যক্তি একটি ভালো কাজে, নেক কাজে ব্যস্ত থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন, কোরআন তেলাওয়াতরত অবস্থায়, হাতে তাসবিহ ধরে রাখা অবস্থায়। আর সেই সময়টাও ছিল কত বরকতময়, ফজরের সময়, জুমার দিন। আল্লাহ তাআলার কাছে আমরাও দোয়া করি, তিনি যেন আমাদেরকেও একটি সুন্দর মৃত্যু দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনুল খাতিমা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এমন একটি সুন্দর সমাপ্তি দান করেন যে অবস্থায় তিনি আমাদের উপরে সন্তুষ্ট থাকবেন। এতটুকু বর্ণনা করার পর শায়খ আব্বাস রহিমাউল্লাহ আর কথা বলতে পারছিলেন না, তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন। তখন অনুষ্ঠানের উপস্থাপক শায়খ নাবিল আওয়াদি হাফিজাউল্লাহ তিনি বলেন, প্রিয় শ্রোতা, এই ঘটনাগুলো আমরা সময় কাটানো কিংবা বিনোদনের জন্য বলছি না। এই ঘটনাগুলো বর্ণনা করা হচ্ছে এই উদ্দেশ্যে যেন এগুলোর মাধ্যমে আমরা আমাদের পূর্ববর্তী বুজুর্গদের কাহিনী, সালাফে সালেহীন তাদের কাহিনী স্মরণ করতে পারি এবং তাদের দৃষ্টান্ত অনুসরণ করতে পারি। পূর্ববর্তী যুগের বুজুর্গদের মধ্যে অনেকেই নেক কাজে ব্যস্ত থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন। আমির বিন আবদুল্লাহ, তিনি সিজদারত অবস্থায় ইন্তেকাল করেছেন। খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াতরত অবস্থায় শাহাদাত বরণ করেছেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ফজরের সালাতে যখন মানুষকে ঘুম থেকে ডেকে তুলছিলেন, সেই সময় তাকে একজন গুপ্তঘাতক ছুরিকাহত করেছিল। সেই ফজরের সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহুকেও ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। এই ধরনের ঘটনা কম বেশি আমাদের সবারই জানা আছে। এই ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করাই হচ্ছে মূল উদ্দেশ্য, যেন এই ঘটনাগুলো থেকে পাওয়া অনুপ্রেরণা আমাদের জীবনটাকে সংশোধন করতে, শুধরে নিতে সাহায্য করে, যেন এখান থেকে আমরা প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করতে পারি। কাজেই প্রত্যেক ব্যক্তির উচিত আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়ার জন্য দাঁড়ানোর আগে নিজেই নিজের হিসাব নেওয়া, নিজেই নিজের মহাসাবা করা। যদি আমরা জীবনের একটি সুন্দর সমাপ্তি চাই, তাহলে এটা কিভাবে কবুল করিয়ে নিতে হবে সেটা হচ্ছে একজন ব্যক্তি আর আল্লাহ তাআলার মধ্যের ব্যাপার। একজন ব্যক্তি যখন নির্জনে থাকবে, সেই নির্জনে থাকা অবস্থায় সে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, কাকুতি মিনতি করে, অনুনয় বিনয় করে কবুল করিয়ে নিতে হবে, যেন আল্লাহ তাআলা আমাদের জীবনের একটি সুন্দর সমাপ্তি দান করেন। প্রকাশ্যে থাকা অবস্থায় আমরা কে কীরকম সেটা আমরা সবাই জানি, কিন্তু যখন একজন ব্যক্তি লোকচক্ষুর আড়ালে একান্তে নির্জনে থাকে, সেই সময়ে গুনাহ করার মতো বিপর্যয় আর হয় না। যদি আপনি আপনার নির্জনে থাকা অবস্থাকে সংশোধন করে নিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রকাশ্য অবস্থাকেও সংশোধন করে দেবেন এবং জীবনের একটি সুন্দর সমাপ্তি দেবেন ইনশাআল্লাহ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি কবরের আযাব থেকে বাঁচার জন্য বিস্তারিত আলোচনা করেছেন, কিছু সংক্ষিপ্ত কারণ এবং কিছু বিস্তারিত কারণ উল্লেখ করেছেন। বিস্তারিত কারণ এবং সুন্দর মৃত্যুর উপায় সম্পর্কে আরেকটি পর্বে ইনশাআল্লাহ আমরা জানব। আজকের পর্বের শেষ অংশে তিনি যেই সংক্ষিপ্ত কারণ উল্লেখ করেছেন সেটা উল্লেখ করে আমরা এই পর্ব শেষ করছি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন, সেই সকল কাজ থেকে বিরত থাকতে হবে যেগুলো কবরের শাস্তি নিয়ে আসে। কবরের শাস্তি থেকে বাঁচার উপায় হচ্ছে প্রতিদিন ঘুমের আগে মানুষ কমপক্ষে এক ঘন্টা সময় আল্লাহ তাআলার জন্য ব্যয় করবে, আল্লাহ তাআলার জন্য কাটাবে। সেই সময়টাতে সে তার নিজের সারা দিনের লাভ লোকসানের হিসাব নেবে, নিজেই নিজেকে জিজ্ঞাসাবাদ করবে, নিজেই নিজেকে প্রশ্ন করবে। এরপর ঘুমের আগে আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে তওবা করে ঘুমাবে এবং দৃঢ় সংকল্প করবে যেন পরদিন ঘুম থেকে উঠে আর কোনো অপরাধে সে লিপ্ত না হয়। এভাবে প্রতি রাতেই করতে থাকবে। যদি এই অবস্থায় ওই রাত্রে ওই ব্যক্তি মারা যায় তাহলে সে আন্তরিক তওবার উপরে মারা যাবে। আর যদি পরদিন সে ঘুম থেকে জেগে উঠে দেখতে পায় তার জন্য আল্লাহ তাআলা আরও হায়াত বাকি রেখেছেন, তাহলে এই অতিরিক্ত সময়কে গনিমত মনে করবে, এই অতিরিক্ত সময়কে বোনাস মনে করবে। আনন্দচিত্তে সেই সময়কে নেক কাজে লাগানোর জন্য সে আগ্রহী হবে, যেন সেই সময়ের মাধ্যমে সে আল্লাহ তাআলার দিকে আরও অগ্রসর হতে পারে। আল্লাহ তাআলা কুরআনে ঘুমকে ছোট মৃত্যুর সাথে তুলনা করেছেন, তাই প্রতিদিন ঘুমের আগের সেই সময়টা জিকির আজকার করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো বিভিন্ন দোয়া সেগুলো আমাদের পড়া উচিত। এভাবে প্রতিদিন সুন্দরভাবে তওবা করে ঘুমাতে যাওয়া উচিত। ঘুমের আগে কী কী দোয়া করে ঘুমানো উচিত এবং সকাল সন্ধ্যায় জিকির আজকারের মাধ্যমে কীভাবে নিজের সারাদিন 24 ঘন্টাকে পুরো সময়কে নিরাপদে রাখা যায়, সেই সম্পর্কে এই সিরিজের আরেকটি পর্বে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।